11 মার্চ 2016 বাদ জুমা মজলিস মজলিসে শেখ হাদিস আরিফ বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হাসান সাহেব দামত বরকাতুল আলা
এই সময় সব লুটপাট করে নিয়ে নেওয়ার সময় চাইলেই বস পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায়। এসা আজিমুসান শুধু বহুত রাত্রে রব্বুল আলামিন দেন যে নিজেই ডাকতে থাকেন যে নে চাইলে দিয়ে দেন, মাপ চাইলে মাপ, রহমত চাইলে রহমত, রিজিক চাইলে রিজিক, বরকত চাইলে বরকত, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ মুক্তি, বস দিতেই থাকতেন থাকেন আল্লাহ শেষ নিজে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, শেষ সুযোগ অল্প সময় হোক, কিছুক্ষণের জন্য যদি হয়, উজু করলাম, দুই রাকাত পড়লাম, একটু মুক্তাসার বললাম মাফ করে দেন, জান্নাত থেকে না দিয়ে জান্নাতটা দিয়েই দেন, ইজ্জত আফিয়ত রহমত বরকত দেন, আমাকে আপনার বলেন আপনি আমার হয়ে যান, আমি আলহামদুলিল্লাহ ফের ঘুমায় যান। আমার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে বলছিলেন বাংলাদেশে প্রথম যিনি তিনি যখন তসিমা ছিলেন ঢাকার লালবাগ মাদ্রাসাতে বয়ান করছিলেন, তো দেশের বড় বড় ওলামা মাশায়েখ সেখানে মৌজুদ ছিলেন, সেখানে তিনি বলছিলেন যে ভোর রাতে খাস বন্দারা আল্লাহকে যখন ডাকে তো ওই সময় আর না পারো, ঘুম থেকে জাগলা চোখ খুলছে তো খালি শুয়ে শুয়ে না বলে দেয় আল্লাহ মাফ করে দেন। ভোর রাত্রের ইবাদতকারীদের মধ্যে তোমার নাম লিস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ভোর রাত্রের ইবাদতকারীদের মধ্যে নাম। কারণ সেই আল্লাহ তারা বলছেন যে ভোর রাত্রে এইসব বন্দারা আমার কাছে মাফ চায়, তো এর মধ্যে বন্দা সামনে হয়ে গেল খালি শুয়ে শুয়ে যদি বলে যে অনেক সময় বাচ্চা শুয়ে শুয়ে কিছু চায় বাবা মার কাছে, বাপ মা তো বাপ মা শুয়ে শুয়ে চায় কেন কি দ্রুত ওখানে হাজির হয়ে যায়, মানে এই সময় ডাক বড় মূল্যবান, কাতরতা প্রকাশ পায়, দুর্বলতা প্রকাশ পায়, বড় ভীষণ বিনয় প্রকাশ পায় বন্যা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ থেকে নেওয়ার তৌফিক দান করেন, সেই মন সেই বেচাইনি বিকুলতা আমাদেরকে নসিব করে দেন। আর ইফিন সুবত আল্লাহ পাকের খাস বান্দাদের সুবত বড় আজিম জিনিস, এত দামি দামি দৌলত ওখানে দিন রাত বিতরণ হইতে থাকে যেটা চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলার মেহরবানি পৃথিবীর সেরা আলেমদের নিকটে কোরআন সুন্নার এলম পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন নিজ দয়াতে। তো আমাদের আমরা যে সময় পড়াশোনা করছিলাম আলহামদুলিল্লাহ, এই সমগ্র উপমহাদেশে বরং এই সমগ্র এশিয়ার মধ্যে তখন শ্রেষ্ঠ মহাদেশ ছিলেন লালবাগে হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, হাটহাজারিতে হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলী। শুনতেছেন ভাই, এমন দুই বুজুর্গ ছিলেন যে ওনাদের সমকক্ষ এশিয়াতে আর কেউ ছিল কিনা আমাদের জানা নেই। এই পাকিস্তানের মাওলানা মুফতি তকি উসমানি সাহেব যখন আসতেন হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহর সামনে একদমই আদবের সাথে শিশুর মতো বসে থাকতেন। শুনতেছেন ভাই, এত বড় মানুষ তারা পর্যন্ত আল্লাহ বলাদের পিছনে দৌড়াতে থাকতেন, এত বড় মানুষ তো কি ব্যাপার। এবং এইসব ওলামায়ে দ্বীনের নিকটে যতটুকু এলমে দ্বীন শেখার তৌফিক নসিব হয়েছে, কিন্তু সর্বপ্রথম আমার শায়খ রহমুল্লাহর মজলিস যখন দেখলাম একেবারেই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এই কোন ধরনের কথাবার্তা এগুলি। প্রথম যখন হজরতকে দেখছিলাম লালবাগে একেবারেই মানে নতুন একটা জগৎ দেখলাম বলে মনে হল, একেবারে পৃথিবীতে মনে হয় যে আজকেই জন্ম হয়েছে এরকম লাগতেছিল যে কি কথা এগুলো, হার কথা আল্লাহর কথা, হার কথা আল্লাহর মহব্বতের কথা, আল্লাহর আজমতের কথা, আল্লাহ পাকের ভয়ের কথা, আল্লাহর স্মরণের কথা। একবার আজব এক পরিস্থিতি, পুরো মজলিস নজর আর এদিক সেদিক নেওয়ার কোন সুযোগ নেই, এইরকম এক অবস্থা হয়ে গেছে। এবং পুরো মজমার উপরে কি আসর, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী মজলিসে ছিলেন, তিনি ওই মজলিস থেকে আসলেন আমাদের বুখারী শরীফ সবক পড়াবেন, বললেন খালি বসে বসে কেমন কেমন করতেছেন এদিক সেদিক, মানে নিজেকে যেন স্বাভাবিক করতে মুশকিল হচ্ছে, তো এমনই একটা কাইফিয়ত হুজুরের উপরে। তো তিনি কিছু বলতে চান বলেন না, বলেন যে দেখো তোমাদের কি বলবো, বললেন যে আমি এত বড় বড় আলেম দেখলাম পৃথিবীতে, সেগুলো দিশা প্রমূল্য যে আলেমদেরকে দেখছেন তারা তো মানে বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ আলেমকে একত্রিত করলো, সে এক আলেমের কি বরাবর হবেন, এত বড় বড় আলেম দেখছেন সেগুলো দিস মহানাজুল রহমতুল্লাহ। তিনি তো হলো তাকিউল উম্মত থানবীর অমূল্যর জমানার লোক মাওলানাজুল ইসলাম রহমতুল্লাহ, এবং হজরত থানবীর নিকট বায়াত হইতে যাবেন হ্যাঁ না মনস্থ করছেন, এর মধ্যে হজরত থানবীর ইন্তেকাল হয়ে গেছে। তো এত বড় আলেমদের নিকট তিনি এলমে দিন শিখছেন যে বিশ্বের সর্বোচ্চ স্তরের আলেমদের নিকট আল্লামা শাব্বির আহমদ উসমানি, তিনি বুখারী শরীফের দ্বিতীয় ওস্তাদ, তার বুখারী শরীফের প্রথম ওস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফ পড়ছেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট। যাই হোক, এই বললেন যে কত আমাদের দেখছেন দারুল দেওবন্দের সব আকাবেরকে দেখছেন ওই সময়ের যারা, তো বললেন যে দেখো আমি এত বড় আলেম এত বড় মহাদ্দেশ এত বুজুর্গ অনেকদিন দেখলাম, কিন্তু এইরকম বয়ান আমি আর জীবনও শুনি নেই। হযরতওয়ালার বয়ান সম্পর্কে বললেন এমন বয়ান আমি জীবনও শুনি নেই, কি শুনলাম আজকে, নিজেকে স্বাভাবিকই করে উঠতে পারতেছেন না। তিনি এক পর্যায়ে বললেন যে এই যে কথাটা দেখো, আমরা তো কোরআন হাদিস পড়াই, কিন্তু এই যে কথাটা তিনি বললেন যে আল্লাহর বন্দারা ভোর রাত্রে আল্লাহর বন্দেগী করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নিকট কান্দে, আল্লাহর কাছে মাফ চায়, যে না পারো অন্তত শুয়ে শুয়ে হলো চোখটা খুললো তখন বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপরে তুমি আবার ঘুমিয়ে যাও, তাহলে তুমি সে ভোর রাতে আল্লাহকে ডাকা ডাকি কারণে বলা বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবে। যে বলো যে এত গভীর কথা, এমন গভীর কথা এটা কে বলতে পারে, কি মামুলি কথা, এমন কথা তো আমি জীবনেও শুনিনি। শুনতেছেন ভাইয়ারা, আমরা তো শুনে আসছিলাম অনেক কিছু শুনে একসঙ্গে প্রথম জীবনে, জীবনের প্রথমবার কোনটা মনে রাখি কি করি কোন দিশা পাই না, কিছু মনে আছে কিছু মনে নেই, কিন্তু এই বড় আলেমী দিনের এই কথাটা দিলে গাইতেছিল এবং আমাদেরকে তিনি স্মরণ করে দিলেন হুজুরের বলার কারণেই সে কথাটা সারা জীবনই এখন হৃদয়ে গাইতে আছে। এই মহান উস্তাদের এইভাবে কথাটা তুলে ধরার কারণে সে দিলের মধ্যে কথাটা গাইতে আসে, যাহা কত মূল্যবান কথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুর্বলতার সাথে কাতরতার সাথে বড় বিনয়ের সাথে বলা আল্লাহ আমাকে মাফ করে দেন। আর যদি হিম্মত হয়, কোন সমস্যা না হয়, শারীরিক অবস্থা এমন হয় যে দুই রাগাত পড়া যায়, উঠা দুই রাগাত পড়া, এখন তো শেষ জমানা, দুর্বল কমজোর মানুষ। হ্যাঁ, আগের জমানাতে মানুষের অসুখ বিসুখ হলে, জ্বর হলে কত জ্বর, আমার গায়ে জ্বর তো গিয়া দেখা যায় 99, আর একটু বাড়লে 100, অনেক ঠেলা ধাক্কা করতে করতে জ্বর গিয়া পৌঁছতে পারত 101-102 পর্যন্ত, আর এখন জ্বর স্টার্ট হলে কিরে কত হয়েছে 102, কিছুক্ষণ পর বিকালবেলা খুঁজছে 103-104, মানে এমনটা হয় অনেক ক্ষেত্রে। আর শিশুদের জ্বরটার আগে তো এত অল্প ছিল, 99, 100, 101, 102, আর এখন বাচ্চাদের জ্বর হলে এত বেশি জ্বর হয়ে যায়, প্রায় শুনতে থাকি সেই 3-4-5 এরকম প্রায় শুনতে থাকি, তো এক আতঙ্কজনক অবস্থা। আমি যদি 72 সালে দেখছিলাম বরিশালে একটা ছেলের নাম হল সুলাইমান, ওই আর তো ওইখানে দেখা হয়েছিল, আর তো দেখি দেখি না, তো সুন্দর একটা ছেলে, খুব স্বাস্থ্যবান, বয়স হবে মনে হয় 27-28-27 মতো, খুব ভালো মানুষ, অনেক ভদ্র, তো নামাজ পড়ে আর হাটে চলে, দেখতে খুব ভালো লাগতো যে এমন ভদ্র মানুষ, খুব সকলের সঙ্গে সদাচার সদ্ব্যবহার হাসি মুখ লোকটারে দেখতাম যে বিকালবেলা হাটে রাস্তা রাস্তায় দেখি না, কয়েকদিন কই গেল, কই গেছে কি জানে, আমাদের কোনো সাথীও না, তো আমার খোঁজার দরকার কি, দেখতাম তো এতটুকু। হঠাৎ একদিন দেখা হলো রাস্তার মধ্যে এই লোককে, পরিচিত মনে হয় কিন্তু চিনিও না, ব্যাপার কি, সালাম করলাম, আগে গেলাম, তো পরে মনে হলো আরে সেই লোকটাই তো সেই সুলাইমান ভাই মনে হয়, কিন্তু এইরকম কেন, কি ব্যাপার, আপনার কি হয়েছে, আপনার শরীর এমন সুন্দর স্বাস্থ্য, একদম চুরমার হয়ে গেছে, একবারে গাল টাল শুকিয়ে গেছে, এমন হয়েছে যে চিনা মুশকিল, বুঝতে পারা যায় না। বললাম কেন এরকম অবস্থা আপনার, বলে আমার জ্বর হয়েছিল। আরে জ্বর হলে মানুষ এরকম, 105 জ্বর হয়েছিল, 105 ডিগ্রির জ্বরে একদমই তছনছ হয়ে গেছে তার শরীর, তো একবার এরকম হলে এত কঠিন অবস্থা হইত, এখন জ্বর হলে সিরিয়াস। আমার ভাইরা এই জমানে আমরা কত দুর্বল, শের বাংলা একে ফজলুল হক ওনার কথা শুনছিলাম যে খুব খাইতে পারতেন, খাসি একটা একলা খায়া হজম, তো বরিশাল গেছেন উনি একবার, মানুষ তো ওনার ব্যাপক ভক্ত ছিল, মানুষ আখলাক, আগের যুগের নেতাদের আখলাক চরিত্র এত উন্নত হইত যে কি বলা, যারা দেশ এবং জাতির সমাজের দেশের জাতির নেতৃত্ব দিতেন তাদেরকে মানুষ দেখলে মনে করতে বাধ্য হইত, সত্যি একটা মানুষ দেখলাম, এত সুন্দর উন্নত গুণাবলী তাদের মধ্যে থাকত, তো মানুষ একদম ওই পীরদের ভক্ত যেরকম এর চেয়েও কম ভক্ত না এই আগের যুগের নেতাদের, এমনটা মানুষের অবস্থা ছিল। তো এক লোক গিয়া তো বলছে যে দেখা করছে যে স্যার আপনি যে রাস্তা দিয়ে যাবেন রাস্তার পাশে আমার দোকানটা, একটু যদি বসতেন একটু মিষ্টি খাইতেন আমার দোকানে আমি বড় খুশি হইতাম। উনি বলছে ঠিক আছে যা আমি আসতেছি, ওই লোক তো খুশি যে আমার আমার বাসায় এত মহান নেতা বসবেন আমার দোকানে, তো ওই লোক রাস্তার পাশে গিয়া ওই বসে আছে কয়েকটা মিষ্টি নিয়ে, বড় বড় যে ওই সময় যে মিষ্টি পাওয়া যায় বড় বড় মিষ্টি, এখন তো বড়রাও কতটুকু, আমরা যখন লালবাগে পড়ি তখন পুরি খাইতাম কত বড় পুরি, আর এখন পুরি রে তোরা যে আল্লাহ নামাজের মধ্যে আজানের মধ্যে তোরা আল্লাহ তোদের আল্লাহ দেখবো খাড়া মানে খাড়ো হুজুর খাড়া আর যে একটু টান টুন দিতে হয় না ভালো করে, তোরা তো একটু খাড়া খাড়া করে কসুর এত খাড়ো বানাইছে যে কি এটা, আগের যুগে তো মিষ্টি এক একটা কত বড় বড় সাইজের হইতো, আমি যখন একদম বাবু ছিলাম বাজার থেকে জিলাপি নিয়ে যেতেন, তা মা আমাকে একদম কামরার মধ্যে এক কোনায় নিয়ে চুপচাপ খাইতে দিতেন, তখন তো আমি একদম পিচ্ছি, ওটা আমার বিলকুল মনে আছে, সেই জিলাপিটাও মনে আছে, মোটা 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 জিলাপি রস ভরা এত মজা, আমি আসবো তো জিলাপি তালাশ করি কিন্তু পাওয়া যায় না, জিলাপি দেখলেই মনে হয় কিন্তু সেই রকম আর ওই রকম মোটা জিলাপি দেখছে কিন্তু ওই রকম স্বাদ ওই মজা আর পাওয়া যায় না, তো যাই হোক তো ওনাকে খাওয়ানোর জন্য ষোলোটা বড় বড় মিষ্টি রাখছে ওই লোক, তো যাইতে সময় দোকানে বসাইছে বসে আর মিষ্টি গুলো দিচ্ছে, উনি একটা একটা করে টক টক নিয়ে ষোলোটা খাইছে, কোন ডাইন বাম যে তুই একটা খা না কারণ খাওকে দেন নাই, একলাই সবগুলি খাইয়া দিয়েছেন, খাওয়া বস হাঁটতে নিয়েছেন তো ওই লোক সরব পাইছে, ইয়ে আল্লাহ এইরকম খাবে তো আমি তো বুঝতে পারিনি, আমি তো রাখছি সম্মানার্থে যে রাখি যে কটা খান স্যার খাবেন, তা তো দুই তিনটা পাঁচটাই না খাইলে কিন্তু ষোলোটাইছে, আগের যুগের লোকদের কুয়া তাদের এরকম মেধা এতটা কি বলে সে পাকস্থলী স্টোমাক এত মজবুত ছিল, মেধা মেধা মজবুত ছিল স্টোমাক মজবুত ছিল, খাইতেন খুব শক্তি হইত, এখন মানুষ দুর্বল কমজোর, এই শিশুদের এই যে রোগ প্রতিরোধের ক্ষমতা এতটা কম কারণ হচ্ছে খাদ্যের প্রাণ শক্তি নাই, তো কথা বুঝেন নাই, এই কারণে এই দুর্বল জমানাতে মানুষ যাই আমল করে খালি এইটুকু হলেই হয়েছে, গুনাহ করে না বেদাত করে না সুন্নত তরিকায় জিন্দা থাকে আর গুনাহ থেকে দূরে থাকে, আমল যাই করে সবটা অনেক দামি, যাই আমল করে সব আমল অনেক দামি, একটুখানি একটু মোরাকাবা করার জন্য মানুষের মনে আচ্ছা অনেকেই মোরাকাবা না খেয়ে মোরাকাবা, অনেক লোক দেখছি কি করলেন এতক্ষণ বসে আমি একটু মোরাকাবার আমল করছি, আরে মোরাকাবা আবার কোন কাবা কি কথা বুঝেন না, এই জন্যই বারবার বলি দিন শিখেন ওলামায় দিন থেকে, তো ফের দিন বড় সুন্দর হবে কাজের দিন হবে, আর না হলে এত আমল করে টোটাল হিসাব কিতাব করে শেষে জমা থাকবে অল্প কয়েক বেশি, অনেকে ব্যবসা করে বিশাল বড় টোটাল দিয়ে দেখে যে কিছুই নেই সামান্য, আর অনেকে অল্প ব্যবসা করে কিন্তু আল্লাহ তাআলা অনেক বরকত দান করেন, ওলামায়ে দ্বীন এর সঙ্গে চলে যখন মানুষ আমল করে আল্লাহ পাক এই জিন্দেগিতে এই আমলে বরকতই বরকত দান করে বেশুমার বরকত দান করে, এটাই হাকিকত কুন মা সাদিকিন, আল্লাহ পাক বলছেন যে আমল করো আমাকে রাজি করার জন্য কিন্তু এর সঙ্গে এটাও যোগ করতে হবে কুন মা সাদিকিন, আমার খাস বান্দাদের রাস্তার উপরে আমল করো, তাদের তরিকা মোতাবেক আমল করো, তাদের থেকে নেও তাদের থেকে শিখো, তো ফের আমল করো ফের আমল আমার কাছে অনেক দামি হয়, তো এই জামানাতে ভাই এতটুকু করি যে গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি বেদাত থেকে বাঁচি সুন্নতের উপরে থাকি ওলামায়ে দিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকি, ফের যতটুকু তৌফিক হয় আমল করি ইনশাআল্লাহ আগে সোজা একদম জান্নাত, একদম সোজা জান্নাত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, এটা এটাকে আমি বললাম এটা তো আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসিতে হুমুল কওম লা ইসরা বিহিম দালিসুন, আল্লাহ পাক বলেন আমার খাস বান্দাদের সঙ্গে থাকবা কপাল পুড়বে না নিঃসন্দেহে জান্নাতে আসবা, শুনতেছেন প্রিয় বন্ধুরা এই এক হাদিসই এমন আশ্চর্যজনক কি বলার, হুল কৌম লাসকাবিন জালিসুম, এই হাদিসে বুঝছি এত আজব যে আল্লাহ মানে একটা কথার জন্যই যদি আমরা কয়েক হাজার কোটি বছরও সিজদায় পড়ে থাকি বিন্দু মাত্র শুকর আদায় করা সম্ভব হবে না। আর এই একটা মাত্র হাদিসে কুলসি থেকে প্রমাণ হয় যে মুকাররাবীন যারা আল্লাহ পাকের খাস বান্দা তাদের মর্তবা আল্লাহ পাকের নিকট কত বেশি বড়, কত বেশি বড়। উম্মত হেদায়তের পথে চলতে চাইলে আল্লাহর খাস বান্দাদের সাথে চলা, তাদের তালিম নেওয়া, তরবিয়ত নেওয়া, দোয়া নেওয়া জরুরি। হ্যাঁ, এই হাদিসে পাক থেকে প্রমাণ হয়, স্পষ্ট প্রমাণ হয়। কিছু কিছু লোক এরকম আছে তারা অন্ধ থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, একদম এইসব না শোনার জন্য, না বুঝার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এটা তো কোন হেদায়তের পথে চলার আলামত না, হেদায়ত থেকে মারাত্মকভাবে মাহরুম হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, সমস্ত উম্মতে মুসলিমাকে কবুল করেন। চলো ভাই, ফের বড় মিয়া একদম সারা দুনিয়া থেকে আলোক চলক হইয়া একেবারেই সিফ আল্লাহর সঙ্গে একদম মগ্ন হওয়ার মৌকা হয়। কেউ ডাকে না, কেউ কথা বলে না, কেউ ডাকা নাই, কিছু নাই, কেউ দেখে না, চুপচাপ একদম কামিল মুকাম্মল নির্জনতা। এই সময় মনটা একদমই আল্লাহ পাকের দিকে পূর্ণ নিমগ্ন হয়ে যায়। শুনতেছেন ভাই না, এত বেশি নিমগ্নতা পূর্ণ ইবাদতের মর্তবা কত বেশি হবে, এত আল্লাহ পাকের জালুয়া কি পরিমাণ তখন নাজিল হয় বন্দার উপরে। শুনতেছেন ভাই, আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। চেষ্টা করি, ফিকির করি, কিন্তু আবার যাদের হিম্মত নাই, শরীরে শক্তি নাই, দুর্বল কমজোর, আবার নাই ওয়াসিনা, মনে করি মরিবাসি আজকে থেকে আরম্ভ করব। আরে মরিবাসি কি, তোমার মরতে কইছে কে? যতটুকু পারো করো, মাস্তাতাত এটা বললো মাস্তাতাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তো যতটুকু শক্তিতে গুলাই কর। আশ্চর্য আল্লাহ, কোরআন শরীফে এত সহজ সুন্দর ভাষায় বলছেন তোর যতটুকু শক্তিতে দূরে কর, এতে আমি রাজি আছি, খুশি আছি। তোর শক্তিতে যা করলো এইটুক কর, এতে আমি রাজি। ওদিকে ইত্যা করলো হাক্কা তুকাতি বলছেন যে পুরাপুরি আমার ভয় করবি, পুরা সন্তুষ্ট করবি, পুরাপুরি ভয় করবো, তাহলে তো যান শেষ করে দেওয়া দরকার। না, যান শেষ করা লাগবে না, শক্তিতে যতটুকু খুলে এতটুকু কর, এতে এটাই পুরাপুরি হয়ে যাবে। দুটার মধ্যে কোন তারুজ নেই, তারুজ এমনি জাহিরি মানে অভিধানের লোগাত নিয়ে, ডিকশনারির অর্থ নিয়ে যারা ব্যস্ত হয় তাদের কাছে খালি মনে হয় যে দুই কথা দুই দুই হাদিসে মিল পেলাম না, একটু ব্যস্তম মনে হয়, কোন ব্যস্তম নাই, একটা আরেকটার সহায়ক এবং পরিপূরক, বরং একটা আরেকটার ব্যাখ্যা। শুনতেছেন ম্যান, এই জন্য যাদের হিম্মত হয় তো করলাম, আমার যদি হিম্মত নাই, শরীর দুর্বল কমজোর, শুয়ে থাকো, শুয়ে শুয়ে আফসোস করো, আহারে যদি পারতাম, আহারে এটাই তোমার নামাজের সব হয়েছে, আরে শরীরে কুলায় কি আহারে কত আল্লাহর বন্ধুরা কত কিছু করলো আমি পারলাম না, আমি কপাল পড়ে এই দেওয়ার আহারে, এটাকে আল্লাহ পাক শুনেন না, এই জালেম শুয়ে শুয়ে আমি আমার মহব্বতে আহারে আহারে করে এই আহারে তুই ও পুরা নামাজের জিকির তেলাওয়াতের ডাকাডাকির কান্ডাকাটির সব পেয়ে যায় বর্তমান নসিব হয়ে যায়। দলিল ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিসের তর্জমা কে বলো মাওলানা, ইন্নামাল আমাল বিন্নিয়াত তর্জমা বলো না, সেদিন না বললাম ভুলে যাও খালি মৌলবিদ্যাল ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের মূল্যায়ন হয় নিয়তের আলোকে, আমলের মূল্যায়ন হয় নিয়তের আলোকে, আমলের মূল্য দাম দিবেন আল্লাহ নিয়ত দেখে দেখে, নিয়তটা কি, নিয়ত গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ সুবহানাল্লাহ, বান্দা জান্নাতে যাবে আমলের বরকতে, থাকবে অনন্তকাল নিয়তের বরকতে, শুনতেছেন ভাইরা, জান্নাতে প্রবেশ করবে আমলের বরকতে আর থাকবে অনন্তকাল নিয়তের বরকতে। নিয়ত করছিল কি, আমি যতকাল জিন্দা থাকি মাওলার হয়ে থাকবো, ইমানের সঙ্গে থাকবো, আল্লাহর হুকুমের উপর থাকবো, এই যে নিয়তটা সারা জীবন আমল করছে এইটুকু রুচিলে জান্নাতে ঢুকবে, এতদিন থাকবে কেমনে, তুমি আমল করছো ষাট বছর থেকে বাইর হয়ে যাবে, বয়স কত তোর 80, তা 80 বছর থাক পরে বাইর হয়ে, 80 বছরের এবাদত আর কতকাল থাকবা জান্নাতে, জান্নাতের এক এক দিনই তো 80 বছরের, যা কিছু এবাদত করছো তার চেয়ে লাখো কোটি গুণ বেশি মর্তবাওয়ালা জান্নাতের এক এক দিন, তারপরেও না হয় থাকলে 80 বছর থাক, এরপর থাকবি কি বাইরে, কি কথা মুশকিল না। রব্বুল আলামিন বলছেন যে আমি একবার জান্নাতে দিলাম বাইর করব না, কেন এটা কারণ কি, যে বন্দার যে নিয়ত ছিল যে আল্লাহ যতদিন হায়াত থাকে আপনার হয়ে থাকবো, ও যদি 1000 কোটি বছর হায়াত যদি 1000 কোটি বছরই আল্লাহর হয়ে জিন্দগি কাটে, ইমানের সাথে থাকতো, নেক আমলের সাথে থাকতো, নামাজের সঙ্গে থাকতো, সুন্নতের সঙ্গে থাকতো, আর অনন্তকাল যদি হায়াত পেত মরেই না, তাহলে অনন্তকালই সে ইমান আর আমলের উপরই, তাকওয়ার উপরে, সুন্নতের উপরই থাকত। এই যে নিয়ত ছিল ভিতরে এটার কারণে অনন্তকাল জান্নাতে থাকবে। কাজে আহারেটা এটা কত দামি জিনিস বুঝলো, এখন এক বেচারা সে হজে যাওয়ার নিয়ত করছিল যাব কিন্তু যেতে পারেনি। হ্যাঁ, যে পাশে এক লোক ওই বেচারা ছিল যে নিয়ত করছিল সে ছিল মুচি, তো পাশের বাড়িতে গেছে তার বাচ্চা, ওরা গোস্ত খাইতেছিল, এই ছোট্ট বাচ্চাটাকে ও চাইছিল কিন্তু ওরা একটুকরা গোস্ত দেয়নি, কাঁদতে কাঁদতে বাচ্চা ঘরে ফিরে আসছে, বাবা জিজ্ঞেস করছে কিরে বাবা কাঁদিস কেন, বলো ওরা গোস্ত খায়, আমি বলছিলাম আমার একটা টুকরা দে, কেউ দিল না, ছোট মানুষ বাচ্চা বুঝে না, কান্দে চিৎকার দিয়া বাবার মন সহ্য করতে পারেনি, তো পাশের বাড়িতে গিয়া বলল যে ভাই আমার এই অবুধ শিশুটারে একটা টুকরা দিলে কি ক্ষতিটা হয়েছে, হ্যাঁ আপনারা খান, আমার বাচ্চারা তো বুঝে না, এক টুকরা দিতেন, ওর যে চোখের পানি আর কান্না আমি কিরিয়া থামাই। ওই লোকেরা পড়ছে বিপদে, বলল যে আহমদ ভাই, লোকটার নাম ছিল আহমদ মুচি, আহমদ ভাই কি বিপদে ফেললা তুমি, যে আসলে এখন তো না খুলে বললে তোমার চিরকাল এই মনে কষ্ট থাকবে, আহমদ ভাই সে গোস্ত না এটা, আজকে কয়েকদিন যাবত একটা না, একদম না খায়া পুরা আমার পরিবার, বিলকুল না খায়া, এই অনাহারে অনাহারে এমন এত করুণ অবস্থা যার হয়তো আমরা বাঁচবো না এমন পরিস্থিতি। তখন এর পাশে একটা মরা উট দেখা গেছিল, উইটার মরা উটের গোস্ত কেটে নিয়ে এসে সেটা পাকায় আমরা কোন রকম জীবন রক্ষার চেষ্টা করতেছিলাম, সেই গোস্ত তোমার এই শিশুকে আমি কিভাবে দিই, ওর যদি কোনো বিপদ হয় সেই জন্য দিতে পারিনি ভাই মাফ করে দিও। বাস ওই আহমদ মুচি যে হজে যাওয়ার নিয়ত করছিল সে তো পেরেশান, ইয়া আল্লাহ কি হল আমার প্রতিবেশীর অবস্থা, হ্যাঁ তো ঘরে গিয়া এই মুচির কাজ করে দীর্ঘকাল থেকে অল্প অল্প করে জমানো পয়সা দিয়ে এইবারই হজে যাওয়ার আশা, সেই পয়সাগুলি সব হয় না এই পাশের লোকটাকে দিয়ে দিল, ভাই আমার হজে যাওয়া লাগবে না, আমার উপর হজ তো ফরজ না। হ্যাঁ, এই পুরা টাকা ওই মুসলমান ভাইকে দিয়ে দিছে। ওই বছরই হজের মৌসুমে এক বহুত বড় বুজুর্গ ওইখানে আরাফার ময়দানে মাথা রেখে কান্নাকাটির ধূপ আল্লাহর দরবারে কাঁদতেছেন। আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে কি কান্নাকাটি করো এখানে, এইবার যারা এই আরাফার ময়দানে আসছে কারোই হজ কবুলের যোগ্য ছিল না, কিন্তু আমার এক বান্দা হজে আসে নাই, তার উসিলায় আমি তোমাদের সকলের হজ কবুল করলাম। কি মামলা! আল্লাহ পাকই অন্তরে এলহাম করছেন এই আহমদ মুচি এবং তার এই ঠিকানা। হজের সব আমল সমাপ্ত করার পর, সম্পন্ন করার পর তিনি খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত, বললেন আহমদ ভাই তোমার কি কি আমল আছে, ভালো ভালো সুন্দর আমল ভাই আমাকে একটু বলো। বললো আমার তো কোনো আমল নাই, আমি গরিব মানুষ, এই মুচি মানুষ, কাজ করি খাই, এই খালি পাঁচ রক্ত নামাজটা করি। ওই বুজুর্গ বললেন না রে ভাই তুমি বলো কতটা আমাকে খুলে বলো, আমি দূর থেকে আসছি। তুই ওনার এক বলি আল্লাহ এক বুজুর্গ দেখলে তো ভাই চেহারা নূর ভরা, চাহনে নূর ভরা, হ্যাঁ তো কথা থেকে নূর ছড়ে, বুঝতে পারছেন তো ওই আল্লাহর উলির খাতিরে তিনি গোপন কথাটা বললেন যে আস বিষয়টা এতটুকু, আমার তো আর কিছুই জানা নেই, এতটুকু একটা বিষয় যে হজের নিয়ত করছিলাম, অনেক দিন থেকে পয়সা জোগাড় করতাম অল্প অল্প করে, এবারে আশা ছিল যাব, এই ঘটনা হয়েছে। যে পাশের ভাই দেখলাম যে সে কয়েকদিন পর্যন্ত না খায় কষ্ট পাইতেছে, উটের গোস্ত পর্যন্ত খাইতেছে, বড় উটের গোস্ত, পরে টাকা এই ভাইয়ের দিয়ে দিছি আমি হজে যাইনি। ওই বুজুর্গ বললেন ওই আরেক আল্লাহ বলা বললেন যে ভাই তোমার এই যে নিয়ত হজে যাওয়ার যে আমি যাব কিন্তু যাইতে পারলাম না, এই তোমার নিয়ত আর অন্তরের এই ব্যথা এত মূল্যবান যে তোমাকে তো আল্লাহ এমন হজ দান করছেন, এত বড় কবুল হজ, যে তোমার উসিলাতেই এবার আরাফার ময়দানের সব হাজির হজকে আল্লাহ কবুল করছেন, আর না হলে কারোই হজ এবার কবুলযোগ্য ছিল না। আল্লাহ পাক এলহাম যুগে আমাকে জানাইছেন, সেজন্যই ভাই আমি তোমাকে দেখতে আসছি। আমার প্রিয় বন্ধুরা, এজন্য একটু আহারে করা, মন্ত্রে একটু ব্যথা বেদনা লালন করা, হাজি সাহেব যাইতেছে দলে দলে, আহা আমি যেতে পারলাম না রে, আহা রে আল্লাহর ঘরে যায় রে, এই যে আহা আহা এর ছুটে পুরা হজের সব শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য যে মুসলমানের হাজারো আমল এমন হইতে থাকে যে মুসলমান বেচারা নিজেও জানে না, এই এক বলি আল্লাহকে দেখে মনে মনে ভাবলাম আল্লাহ এ কি মানুষ, কি বলি আল্লাহ, আহা এরকম হইতে পারলাম না, এই যে গোপনে গোপনে মহব্বত করছে ওই ওই বেচারা জানেও না, ওই বলি আল্লাহর খবরও নেই, কিন্তু যে আল্লাহর জন্য মহব্বত করছে সে আল্লাহ তো জানেন, বাস কেয়ামতের দিক ডাক দিয়ে বলবেন যে আমার এই অলিকে তুমি মহব্বত করছো আমি জানি, ওই আরশের সায়াতে বস, যাও জান্নাতে চলো, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। এক আল্লাহ বলার সঙ্গে মহব্বত, এটা মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। وجبت محبتي للمتحابين فيها والمتجالسين متحابين فيها والمتجالسين ایک روایت سے حقت محبتي للمتحابين فيها والمتزاورين فيها والمتواصلين فيها ایک روایت الفاظ المتواصلين سے ہے متواصلين کی جگہ دیکھ لو متواصلين سے ذرا اپسے ایک جن اور ایک جن سے মিলে তো সে বসে টসে একসঙ্গে আল্লাহর মহব্বতে। আল্লাহ পাক বলেন এদের দুজনের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। কি আজীব ধরনের আমল এটা! লোকেরা আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসার কোন দলিলই পায় না। আল্লাহ 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 রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বলেন এত বলেন এত বলেন, আল্লাহ পাক নিজে পর্যন্ত বলেন যে আমার খাস বান্দাদের সঙ্গে উঠ বস, তো তুই আমার মহব্বত পাইয়া যাবি, জান্নাত পাইয়া যাবি। তারপরে বুঝে আসে না কি কথা বুঝেন নাই, আল্লাহ তাআলা রহম করেন। কারণ বউ ঢেঁকিতে ধান বানে, রান্না করে, পরে তো স্বামী বাসায় গেলে আরামসে বসে খায়। একদম স্বামীর একদিন জজবা উঠছে, হারি হারি, এই সমতা রক্ষা করা উচিত, ও একলাই সব করে, সম অধিকার পালন করতে হবে। তা আমার বউ ধান মানে আমার বউ রান্না করে, এটা কেমনে হয়? সম অধিকার রক্ষার জন্য পরে ভাবলো যে তাহলে এটা আমিও করি, নিজে গিয়া রান্না কুটাকুটি আরম্ভ করছে, আর হাত কেটে গেছে, নিজে গিয়া চুলার দুয়ারে রান্না রান্না করতেছে, লবণ কি পরিমাণ কম দিবে না বেশি, একদিন লবণই হয়নি, আরেকদিন এত হয়েছে মুখের দেওয়াই যায় না, কি কথা বুঝেন নাই। আর ধান মানতে গেছে পরে ওই ঢেকির তলে পড়ে নিজের ঠেক মানছে, কথা বুঝেন নাই। এর চেয়ে ভালো ছিল যে ওই যখন ওই ঢেকিতে ধান বানে বা রান্না করে মাঝে মাঝে গিয়া বলতে আহা তুমি কত কষ্ট করো, এক কথা দিয়ে তো পার হয়ে যেত। এইটাও সমান অধিকার, এটাও অধিকার রক্ষা হয়, সে তোমার জন্য যেটা পারলো সেটা করলো, তুমি যেটা পারো তুমি সেটা করো, যেটা পারো না ওটা করতে গেছো কেন, কি কথা বোঝো নাই, কি আর বলা। লোকেরা লেখাপড়া করেও মূর্খ হইতে থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান সঠিকভাবে না থাকার কারণে, অনেকে ইসলামের কথা ইসলামের দোহাই দেয় কিন্তু বলে নিজের কথাটা, নাম ভাঙে না ইসলামের, কথা কয় নিজেরটা। আমার প্রিয় বন্ধুরা, এই চালাকির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, এই চালাকির দ্বারা জাহান্নামের আগুন নিভান যাবে না। হ্যাঁ, খালেস দিল বানানো চাই, খালেস ইসলাম ওয়ালা জিন্দগি বানানো চাই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবুজ দেন। আরে শুরু থেকে না বললে তুমি তো তোমার খেয়ে হারায় ফেলছে, তো শুনতে শুনতে স্টেশন থেকে দূরে সরে গেছো। মধুময় আজীব লাগে, বাহ বাহ বাহ, গোপন কামরা ইবাদত করে পরে ভোরবেলা আবার লোকদেরকে খালি বলতে দাও বলার জন্য অস্থিরতা, আমি যে কাঁদছিলাম রাত্রে বা এত লম্বা, কেউ জানেও না কিছু না, যাই হোক কি হয়েছে আর বলবো না, বল কি হয়েছে চাচা মিয়া, কি না সেটা আর কি বলার বিষয় তো না, কপাল পোড়া, আমি জিন্দগি শেষ, আজকে ভোর রাত্রে আল্লাহ কি জন্য উঠাইছেন কি জানে, আল্লাহ জানেন, আমি তো এই কাজের লোক না, কি কথা বলুন, আল্লাহ কি জন্য উঠেছেন, কি জন্য কান্দাইলেন, কেন এত লম্বা দোয়া করাইলেন, কেন এত লম্বা নামাজ পড়াইলেন, চিন্তাও তো করতে পারিনি। তো এটা আল্লাহ করেছে আপনাদের দোয়া, এই শয়তানে পাইছে পাকা ভাবে, যা কিছু করছিল পুরাটা ধ্বংস করার জন্য, পুরাটাকে আগুনে জ্বালানোর জন্য ভূতে পাইছে, শয়তানে পাইছে। আমল করো ভুলে যাও, কি করছো কিছুই না, আল্লাহ যে বেসুমার নেয়ামত দিচ্ছেন সেই বেসুমার নেয়ামতের সামনে এই আমলি এবাদত কোন উল্লেখযোগ্য কিছু, এগুলা ফের আরেকজনের কাছে প্রচারের এই ধান্দাবাজি কেন, এই ধান্দাবাজি তোমার ইবলিস ঘাড়ে সওয়ার হয়ে আসে, ইবলিস অনেকের ঘাড়ে সওয়ার হয় খুব বুজুর্গ হিসাবে, বুঝলেন না, অনেক বুজুর্গ হিসাবে কেবলা জাহানের ঘাড়ে সওয়ার হয় আরেক কেবলা জাহানের গ্রুপ নিয়ে, এমন জন না হয়, এই জন্য সতর্কতা জরুরি। হ্যাঁ, এক বুজুর্গ বহু বড় আলেমে দীনও ছিলেন, বহু বড় বুজুর্গ ছিলেন, তো ওনার কাছে শয়তান গেছে মৃত্যুর সময়, অনেক চেষ্টা করছে কোন ক্রমে ধোকা দিয়ে খুলেতে পারেনি, হাজারো রকমের কৌশল পাচ্ছে কিন্তু কিছুই করতে পারে না, যা বলে ওই বুজুর্গ আরেকটা জবাব দিয়ে দেন। তো পরে যখন কোনোভাবেই বেশ সফল হইতে পারল না, তখন সর্বশেষ বলল যে জুনায়েদ, এই কেবলমাত্র এই তোমার এলিমের জোরে তুমি আগে আজকে বাঁচলা, আর না হলে তোমার উপায় ছিল না। তখন ওই বুজুর্গ বললেন যে এই খবিস, এলেমের জোরে না আল্লাহর রহমতের জোরে আমার রক্ষা হয়েছে। শুনতেছে প্রিয় বন্ধুরা, যে এলেমের জোরে না, সিরফ রব্বুল আলমের রহমতের বরকতে, রহমতের বদৌলতে আজকে হেফাজত হয়েছে, রক্ষা হয়েছে, কোন উপায়। হামেশা নজর আল্লাহ পাকের জাতের উপর রেখেছে। শুনতেছো ভাইয়েরা? এই জন্য আমল করা, সে সঙ্গে আমল হেফাজত করেছে। টাকা পয়সা খুব উপার্জন করলো, নিয়ে টাকা কোর্তার পকেট ভরা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘরের ভিতরে গিয়ে পৌঁছে দরজা লাগানোর সুযোগ নেই, ঘুম ভাঙ্গে আছে, ধারামসে পড়ছে, কোর্তাটা এক জায়গায় ফালায় রেখে আমি এখন আর জানি কুলায় না দরজা লাগাবো, বস চোরা আসছে আসে সব লুটপাট করে নিয়ে গেছে। এত কষ্ট করে পরিশ্রম করে পোশাক আমি করছো, আর একটুখানি কষ্ট করে দরজাটা লাগানো দরকার ছিল না হেফাজতের জন্য? এত কঠিন পরিশ্রম করে আমল করা হেফাজত করা, আর এটার হেফাজতের জন্য একটু খেয়াল রাখা দরকার ছিল না? প্রচার করা, এই করা, সেই করা, রিয়াকারি করা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য আউলিয়া কেরাম বুজুর্গের দিনের জীবনে এমন সব আমল আর ইবাদত বন্দিকি থাকে যেটা ওই তারাই জানেন আর পৃথিবীর কেউ জানার সুযোগ থাকে না। শুনতেছেন ভাই? আমার শেখ রহমতুল্লাহ আলের অভ্যাস ছিল যে মাগরিবের নামাজের পর নিজের কামরায় চলে যেতেন হযরত, তো ওই সময় কাউকে সাথে নিতেন না এবং দরজাতে সাথে সাথে নিজ হাতে দরজা লাগাই দিতেন ভিতর থেকে। নির্জন ওখানে ইবাদত, নির্জন ইবাদতের এক ভিন্ন রং, ভিন্ন লজ্জত, ভিন্ন মর্তবা, এক ভিন্ন কাইফিয়ত, এক ভিন্ন রকমের নূর নসিব হয় নির্জন ইবাদতে। সেখানে আর কারো কাউকে থাকতে না দেওয়া, কথা বুঝেন নেই? কিন্তু মাসায়েকের সঙ্গে যে খাদেমরা থাকে তারা মনে করে যে আমাদের সব জায়গায় থাকার ঠিকাদারির চুক্তি আছে, থাকতেই হবে, কি কথা বুঝেন নেই? এটা কোন তরিকা ভাই? যখন দেখা যায় যে বেচারা নির্জন ভাবে কোন আমলে এভাবে মজগুল, তখন ওখানে ডিস্টার্ব না করেছে, কারণ তাকে ডিস্টার্ব করা মানে মহান আল্লাহর সঙ্গে মজগুল থাকার ক্ষেত্রে ডিস্টার্ব করা, কত মারাত্মক অপরাধ সেটা। তো একবার এরকম করাচিতে আমার যাওয়ার যখন সুযোগ হল, মাগরিবের নামাজ পড়লাম, হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি দ্রুত কামরার মধ্যে ঢুকে তো দরজা রোদ লাগান, আজকে আমার আমি ভিতরে ঢুকছি, ঢুকে আমি হযরত যখন দরজা লাগাবেন আমি বললাম হযরতজি আমি থাকবো আপনার সঙ্গে, আমি আপনার সঙ্গে এখানে থাকবো। বড় হজরত ভীষণ মহব্বত করতেন, আহা এত স্নেহ করতেন, কি বলবো। বড় হজরত বললেন যে আচ্ছা, জি হজরত আচ্ছা, পরের আচ্ছা হালকা বলছেন, আমি আর চুপচাপ থাকলাম যে যদি হজরত আমি হজরতের অধীন বললেন যে না তুমি যাও তাহলে হয়ে গেল, কিন্তু আর বললেন না। পরে দরজা লাগিয়ে দেওয়া হলো, তো ফের হজরত পড়লেন নামাজ, আমি পিছনে ওখানে দাঁড়ায় দাঁড়ায় হজরতের সঙ্গে সঙ্গে অনুকরণ করলাম, কিছু পড়লাম হজরতের সঙ্গে, কিন্তু সেই কামরা ভরা সীমাহীন নূর নূর মনে হইতেছিল, তাজালি তাজালি মনে হইতেছিল। সারা জীবন আমি ভয় পাইছি, এখনো সেই ঘটনা মনে হইলে মাঝে মাঝে অত্যন্ত লজ্জিত লাগে নিজেকে, যে এমন না হয় যে হযরতওয়ালা কি কষ্টই পাইছিলেন কিনা, ডর লাগে খালি খামুকে এখনো মনে হইলে যে আল্লাহ বলার এই একান্ত মুহূর্তে আমি কোন রকমেরই বিঘ্ন ঘটাইলাম কি না, এমনটা নিজের উপরে সন্দেহ জাগে। কিন্তু ওই মুহূর্তটা দেখছিলাম যে কি আজীব মুহূর্ত এই আল্লাহ বলার, আল্লাহ বলাদের নির্জন মুহূর্ত ভীষণ আজীব গরিব হয়। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করে আমল করি, আমল হেফাজতেরও ফিকির রাখি। হায়াত কতক্ষণের, কখন ডাক আসে, কখন রওনা হয় কিছুই বলা যায় না, আজীব মামলা। আমাদের আমারই সঙ্গী সাথীরা অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে, অনেক সঙ্গী সাথীরা দুনিয়ার থেকে চলে গেছে, ওস্তাদরা তো চলেই গেছেন, মাত্র কয়েকজন ওস্তাদ এখন আল্লাহ পাক হায়াত রাখছেন, আল্লাহ তাদের হায়াতে অনেক বরকত দান করেন। তো অনেক দোস্ত আহবাবরা অনেক সঙ্গী সাথীরাও চলেই গেছে, কম কম বয়সী মানুষ হঠাৎ শুনি সে নাই। আমার আপন মামাতো ভাই আমার এক বছরের বড় মেম্বার আজহার সাহেব, এই কিছু আপনারা দেখছিলেন না খানকাতে, পেশা সুন্দর মানুষ, তাজা মানুষ, দেশে গেলেন কি সমস্যা হয়েছে, লিভার লিভার বেকার হয়ে গেছে। এরপরে খবর পেলাম, তার কয়েকদিন পরে একদিন গভীর রাত, রাত দুইটার দিকে আমার মা ফোন করলেন যে তোমার ভাই আজহার ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, এই ঘটনা আমার ভীষণ দিলে দাগ কাটছে যে এই ভাইটাও চলে গেছে, এক বছরের মাত্র ব্যস্ত। অথচ তার বড় ভাই এখনো জিন্দা আছেন, তার বড় ভাই তিনিও জিন্দা আছেন, শুনতেছেন ভাইয়া? এই জন্য জিন্দগির কোন ঠিকানা নেই, কখন ডাক আসে কখন রওনা হইতে হয়। কেউ না মনে করে যে আমার এখনো সময় বাকি আছে, হার রোজ তওবা করি, হার রোজ মাপ চাই, হার রোজ নিজের জীবনটাকে নতুন ভাবে গড়ার ফিকির করি। একটু পানি খেয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে হে আব্দুল্লাহ, দুনিয়াতে এইভাবে থাকো যেভাবে মুসাফির থাকে, অথবা এখানে পথিক পথ চলেছে এইরকম থাকো। আর নিজেকে মনে করবা যে বস আমি দুনিয়া থেকে চলে গেছি, কবরস্থানে আছি, আমি কবরের এক বাসিন্দা। তিন কথার ইনিশিয়েট করছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনা করে তার শিষ্য বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি লোকদেরকে নসিহত করে বলতেন, ইজা আসবাহতা আনা ফালা তানতাজিরিল মাসা, তোমার সকাল হলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো, আমি সন্ধ্যা বসতে ফালা তানতাজিরিল সবাহ, যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষা করো না, আমি সকাল পর্যন্ত জিন্দা থাকবো, তাই না? হয়তো আমি সকাল দেখবো না, এখান থেকে এই রাত্রি আমি পার হয়ে যাব, সকাল হলে মনে করো আমি দিনই হয়তো পার হয়ে যাব, হয়তো আমি আর থাকবো না, এই আমার শেষ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন নামাজে দাঁড়াও তো মনে করবা যে আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। ইজা সাল্লাই ইজা কুনতা ফি সলাতিকা ফসল্লি সলাতা মুয়াজ্জিন, এই হাদিসের এক অর্থ এটা, মুয়াজ্জির এক অর্থ, বাকি অর্থ এহিয়াউল উলুমে দেখো সকল সলাতা মুয়াজ্জিন, যে সারা দুনিয়াকে বিদায় জানাইছো, মুয়াজ্জিন মুয়াজ্জিন আর দুনিয়া, সারা পৃথিবীকে একদম সালাম জানায় যে সারা দুনিয়া থেকে আলোক হয়ে ফের নামাজ, এক অর্থ এটা। কেউ মনে করবে যে আরে এটা কইলে কি দোষ ছিল, সেজন্য ভাবলাম যে যা আর একটু বলি, সলাতা মুয়াজ্জিন, আল্লাহ আমাদেরকে এরকম নামাজ নসিব করে, নামাজ পড়লে পরে করে যে আমার এই নামাজের শেষ নামাজ, আমার এই নামাজের শেষ নামাজ, এবং সারা দুনিয়া থেকে আলো হয়ে ফের নামাজ পড়ি, একদমই পুরো আল্লাহর দিকে মোতাবজ্জি হয়ে যাই। হ্যাঁ, তো দুর্বল মানুষদের জন্য আমল ইবাদতের জন্য এত সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুমিন সে আগে সুস্থ অবস্থায় যা আমল করত অসুস্থতার কারণে এখন আর সেটা পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুস্থ অবস্থায় যা যা আমলের অভ্যাস ছিল সবগুলোর সব এখন অসুস্থ অবস্থায় না করা সত্ত্বেও পুরো সব তার নসিব হয়ে থাকে যা যা। এজন্য সুস্থ অবস্থা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার এই নসিহতের মধ্যে এটাও বলতেন যে সুস্থ থাকতে তোমার অসুস্থতার জন্য আগে আমল জমা করো, হায়াত থাকতে মৌতের পরের জন্য আগে খুব জমা করো, খুব জমা করো, খুব প্রস্তুতি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। তো যারা দুর্বল মানুষ তো তাহাজ্জুদ উঠতে পারে না, তো তারা এসার নামাজের পরে দুই রাকাত চার রাকাত পড়ে নিল, আর মনে মনে আখু অন্তরে ব্যথা আক্ষেপ, যদি উঠতে পারতাম, যদি শেষ করতে উঠতে পারতাম, যদি আখে সবে উঠে আল্লাহকে ডাকতে পারতাম, এবার করতে পারতাম, হ্যাঁ জীবনের কিছুই হলো না, হ্যাঁ না, লোকদেরকে শোনানোর জন্য না, নিজে আল্লাহর সঙ্গে একলা একলা চুপে গোপনে এইভাবে বল, ইনশাআল্লাহ তাআলা এর বরকতেও অনেক তারাক্কি, অনেক অগ্রগতি, অনেক নূর নসিব হবে। চল সিজিলা শেষ রাজনীতি। আগের জমানায় মাশায়েখের অভ্যাস ছিল যে নিজেরা উঠতেন, নিজেদের দোস্ত আহবাবদেরকেও তাহাজ্জুদের জন্য উঠতে বলতেন। আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়তাম তো হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন এই বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় ছিলেন। তো ছাত্রদের আমলের মধ্যে একটু কমিয়ে দেখে হুজুররা খুব পরেশান, মশওয়ারা করলেন যে মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুরকে মাহমুদিয়া থেকে তোমরা আনো। এই তো ওনার মেহনতের বরকতে আশা করা যায় ছাত্রদের আমলে উন্নতি হবে। হযরত শেখুল হাদিস মাওলানা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি গেলেন হুজুরকে আনতে, আমাকে সাথে নিয়ে গেছেন বরিশাল। গিয়া হুজুরের কামরাতে উঠছেন তো ওনারা দুইজন ওই এক সাইডে বসা, আর আমি দূরে এক জায়গায় বসে রয়েছি। ভয় পাইতাম তো, এত বড় বড় মানুষ চুপ করে দূরে বসে আছি বিলের মতো। তো শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরকে বলতেছিলেন, হ্যাঁ আপনার এই দেওয়ান অর্ডারে আপনি লালবাগ পাঠিয়ে দিচ্ছেন আর আপনি রয়ে গেছেন এখানে, ও ওখানে বাঁচবে কেন, ওটা মরে যাবে না, আপনারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে। হুজুর হাসতেছেন, পরে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ হতবাক, খুব বিচলিত চিন্তিত যে কি করা, আমি এখানে বুখারী শরীফ পড়াই, এখানে নাজমে তালিমা কেমনে যায়। হুজুর বুঝালেন যে এখানে আরো বড় বড় ওলামা আছেন, ওনারা একটা ব্যবস্থা করতে পারবেন, সমস্যা হবে না, আপনার দরকার লালবাগে, আপনার যাইতেই হবে, এখানে মুরব্বীদের খুব টাকা যায়। পরে হুজুর সম্মত হলেন, তারপরে কোরবানির পরে হুজুর লালবাগ মাদ্রাসায় চলে আসলেন। আল্লাহ, কয়েকদিনের মধ্যে মাদ্রাসার চেহারাই পাল্টে গেল, একেবারে আশ্চর্য লাগলো ব্যাপার। ছেলেদেরকে নামাজে ডাকে নেওয়া যায় না, ঘুম থেকে উঠানো যায় না, ফজরের নামাজে দলে দলে শুয়ে থাকে। এই হুজুর আসার পরে কিসের ফজরের নামাজে শুয়ে, ভোর রাত্রে উঠা শাহী মসজিদের তখনও দোতলা হয়নি, ছাদের উপরে গিয়াতে তাহাজ্জুদের নামাজের জন্য জায়গা খুঁজলে জায়গা পাওয়া মুশকিল হয়ে যেত, যে কোথায় জায়গা পাওয়া, একটু জায়গা যেখানে দুই রাকাতের জন্য দাঁড়াবো, যেদিকে ঘুরো ওখানে লোক, যেদিকে ঘুরো ওখানে লোক, এইরকম সব ওখানে আর কি, খালি কান্নার আওয়াজ, পুরো মসজিদের চতুর্দিকে খালি কান্নার আওয়াজ। এই আল্লাহ গেছেন, পুরো মাদ্রাসার চেহারা একদমই পাল্টে গেছে। তিনি নিজেও তাহাজ্জুদের জন্য উঠতেন, তালবিলদেরকে উঠবার জন্য উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন। আজিব মহলা, আজিব শাহ, কি হলো আজ যে এত সবাই মিলে উঠে দিয়ে পারে না ফজরের জন্য, আর এখন তাদেরকে ভোর রাত্রে খুঁজে পাওয়া যায় না, সব গিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজে মসজিদ। কি হাল ছিল, কি অবস্থা ছিল, এই জন্য পুরানা আকাবের এই অবস্থা যারা দেখছেন তাদের মধ্যে এখনো ওই মেজাজ রয়ে গেছে, এখনো বলতে থাকে হ্যাঁ তোমরা তাহাজ্জুদে উঠবা, দাওরার ছেলেদেরকে বলতে থাকে তাহাজ্জুদে উঠবা, নাহলে তোমাদের বুখারী শরীফ পড়াবো না। এখনো এমন এমন আলেমদিন আছেন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই জমানা দুর্বল কমজোর, এই জমানা রেয়ায়েতের জমানা। এখন ছেলেরা যদি ভোর রাতে তাহাজ্জুদের জন্য উঠলই তাহাজ্জুদ নফল, কিন্তু এইটার এই প্রেশারে এতটা ক্লান্তি আর কাতরতা দুর্বলতা, দেমাগ এতটা মেধা এতটা অকেজো হয়ে যায়, বুখারী শরীফ সবকে বসে ঝিমাবে, সবকে বুঝবে না, সবকে ওস্তাদ কি বললেন পুরা সেটা আহরণ করতে পারবে না। এজন্য এদেরকে এটার উপর চাপ না দিয়ে বলা যে যদি পারো তো উঠো, আর যদি মনে করো পারো না তাহলে শোয়ার আগে না হয় দুই রাখা চার রাখা যা পারো তাহাজ্জুদের নিয়তে পড়ে নিও। হ্যাঁ যদি জায়গা যাও উজু করে দুই রাকাত পড়ো, পড়ে আবার না হয় আবার শুয়ে যাও, আবার ঘুমা, সহজ করেছে এখন, কথা বুঝেন নাই, চলো আগে চলো, আজকে তুমি আগাইতেই পারতেছ না, মাশাআল্লাহ, আমার শুরু থেকে পড়ো
শেষ রাজনীর কি জন্ম
সকলকে কবুল করে, সকলকে আল্লাহ তৌফিক দান করে, সকলে পাক্কা এরাদা করে যে গীবত করবো না ইনশাআল্লাহ তাআলা, জান গেল গীবত থেকে পরহেজ করে দূরে থাকি ইনশাআল্লাহ তাআলা, এবং কখনো নজর খারাপ করবো না ইনশাআল্লাহ, নজর হেফাজত করবো সকলে, আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে সেরকম হিম্মত দেন, হ্যাঁ, এবং ঘরে ঘরে শরী পর্দা কায়েম করবো ইনশাআল্লাহ তাআলা, নিজেদের ঘরের মধ্যে শরীর পর্দার খেলাফ অবস্থা না থাকে, শরীর পর্দা কায়েম করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। উম্মত আজকে দেশে বলে আমল ছেড়ে দিয়ে বিপদের আগুনে চলতেছে, তার মধ্যে এক বড় আমল হলো যে পর্দা ত্যাগ করে দেওয়া, হ্যাঁ না, পর্দা মস্ত বড় আমল শরীয়তে পাকে, এমন সারা দুনিয়াতে গণতন্ত্রবালাদের স্লোগান আর তাদের জয় জয়কার, হ্যাঁ না, তেমন দুনিয়াওয়ালাদের দুনিয়ার কথার জয় জয়কার, তার কারণে দিন শরীয়ত থেকে খালি দূরে সরতে থাকে মুসলমান, কারো গলার জোর আর গায়ের জোরের পরোয়ানা করা, ইমান নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে সুন্নত নিয়ে অটল থাকা, আগে বাড়তে থাকা ইনশাআল্লাহ তাআলা, ফের আল্লাহ পাকের আল্লাহ পাক সে মুমিনদেরই পূর্ণ পুরা পুরি জয় জয়কার দান করবেন। যে যত গলার আওয়াজ আর যত দেহের আওয়াজ জোর শরীরের জোর দেখাক না কেন, কিন্তু ইমানওয়ালা আল্লাহর মহব্বতওয়ালার জোরের সামনে কারোই শক্তি থাকে না, কারোই কোন অস্তিত্ব থাকে না, হ্যাঁ না, এক নিজামুদ্দিন আউলিয়ার সামনে সকলের বাদশাহী তসনস হয়ে যায়, সকল মসনু তসনস হয়ে যায়, এজন্য আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক বানানোর চেষ্টা করি, সবাই গুনাহ থেকে বাঁচি ইনশাআল্লাহ, গীবত থেকে বাঁচি, গীবত অনেক বেশি, গীবত থেকে বাঁচি, নজর হেফাজত করি, হিংসা থেকে নিজের দিলকে পাক ও সাফ রাখি, দুনিয়ার হারাম মোহ থেকে দিলটাকে পাক সাফ রাখি ইনশাআল্লাহ তাআলা, এই দিলকে আল্লাহর মহব্বতে আল্লাহর ধ্যানে আল্লাহর নূরে ডুবাই রাখি, দুনিয়ার মধ্যে দিলকে দুনিয়ার ভিতরে দিলকে মগ্ন হইতে না দিই, দুনিয়ার দিকে না আল্লাহর দিকে দিল যাতে মুতাবাজ্জে থাকে, আর রিজিক আল্লাহ পাক যার জন্য যেটা রাখছেন তো সেটা আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর নেককার দিনদার লোক যারা আলে মুলামাদেরও সন্তানাদি দিনদার লোকদের সন্তানাদি তাদের ব্যাপারেও একটা খেয়াল রাখে, ওই সন্তানদেরও খেয়াল রাখা চাই, আল্লাহ পাক যে দিনের পরিবেশে আমাদেরকে রাখছেন সেটার শুকরগুজারি করা, আর এই শহরে বন্দরে অথবা ফ্যাক্টরিওয়ালাদের আশপাশে এরকম পয়সাওয়ালাদের আশপাশে দিনদারদের সন্তানেরা যারা থাকে, আলে মুলামাদের দিনের খাদেমদের সন্তানেরা থাকে, কেবলই দিনদার ফ্যাক্টরিওয়ালা পয়সাওয়ালার এমডি সাহেবদের উপর নজর পড়তে থাকে, বড় বড় শোরুমওয়ালাদের উপর নজর পড়তে থাকে, তখন মনে হতে থাকে যে এটা তো আমিও পারতাম, আরে ভাই রে সে দুনিয়ার ফিকিরের উপরে দিনকে গালেব রাখা চাই, দুনিয়া আগে দিন আগে ইমান, হ্যাঁ না, এর পাশে আল্লাহাক দুনিয়া যতটুকু দেন, হ্যাঁ চেষ্টা তো করা হালাল উপার্জনের চেষ্টা করা, কিন্তু এতটা না যার কারণে দিনের ক্ষতি হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায়, সেটার ব্যাপারে সচেতন থাকার চাই, আল্লাহ তাআলা তৌফিক দেন কবুল করেন, ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
যখন সামনে চলে আসেন হয়তো তোমাদের সামনে এসে বলতাম আর সামনে যারা বসে আছে তারা তাদের সুযোগ করে দেবে। ঢাকার উদ্যোগে আজকে স্থান কেন্দ্রিয়া মৌলিমা